11 নভেম্বর 2017 তারজুমান একাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর আজিম শান বয়ান মাদ্রাসা সিরাতুল মুস্তাকিম নিয়ামতপুর নওগাঁ। হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ানের পূর্বে মাদ্রাসা সিরাতুল মুস্তাকিমের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব নিয়ামতপুরি সংক্ষেপে কিছু কথা বলেন।
আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতুবে আলম আরবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ের পীর, ওলামায়ে কেরাম যাকে বড় হিসেবে জানেন, আলহামদুলিল্লাহ উনি আজকে আমাদের এই গজভরা গ্রামে এসেছেন আল্লাহর মহব্বত নিয়া, বেচাভরা দিন নিয়া এই গ্রামে এসেছেন একটাই আশা যে আমরাও যেন আল্লাহ হয়ে যাই, আমাদের দিলেও যেন আল্লাহ তালার মহব্বত পয়দা হয়, আমাদের দিলটাও যেন আল্লাহ দিলে পরিণত হয়, আর কোন ওনার আশা আমি তো দেখি নাই। উনি শারীরিকভাবে যে অনেক সুস্থ মানুষ এরকমও না, আমরা সকলে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে সর্বসময় সুস্থতার সাথে রাখেন, নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমরা সকলে বলি আমিন। আজ আমাদের সামনে উনি এসেছেন অনেক কষ্ট করে বহু দূর থেকে, আপনারা যে যেখানে আছেন আসেন বসেন ওনাকে এক নজর দেখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার নসিহত শুনে সে মতো আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। উনি অনেক বড় আলেম, অনেক বড় শেখুল হাদিস, আপনারা আলেম ওলামারা যারা আছেন আপনারা চিনেন, শুধু তাই নয় উনি এদেশের বড় বড় মুফতি মহাদ্দে শেখুল হাদিসদের পীর, রাহাবরে উম্মত যে সময় উম্মত আমরা দিশেহারা, পথ পাই না, কোন দিকে গেলে আমরা নাজাত পাবো আল্লাহকে পাবো দিশেহারা, সেই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলার জমিনে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। আমি বারবার এই কথা বলতেছি যে যাতে করে আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার নসিহত মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করেন।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين، صدق الله مولانا العظيم، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জেলা জেলাল ওয়ামানু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত নসীব ফরমায় দেন। আর ভাইরা, মানুষের জিন্দগির এক একটা নিঃশ্বাস বড় দামি, যদি মানুষ আল্লাহকে চিনে অন্তরে যদি আল্লাহ মহব্বত থাকে, এ কপাল যদি সেজদা করার তৌফিক প্রাপ্ত হয়, এই মানুষ বড় দামি, বড়ই দামি মানুষ, তখন অতুলনীয় সম্মান আর মর্যাদার অধিকারী হয়ে যায়। ভারত উপমহাদেশে অনেক বড় এক বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসাবলী তিনি বড় ব্যথা ভরা দিলে বলতেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় এই সব কুছ হ্যায় আহা এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়ে যায় তো মানুষই সবচেয়ে বড়, মানুষই সবচেয়ে বড় মর্যাদাওয়ালা, সবচেয়ে বড় সম্মানওয়ালা। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার জন্য যে কাজ করতে হবে সেটা হলো মহান আল্লাহর সঙ্গে মানুষের সুন্দর সম্পর্ক পয়দা হয়, নিবিড় সম্পর্ক পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার মানুষের জিন্দগি দান করেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি বলেন একে মি বি নি খিলাফ আদমন্দ নেস্তন্দ আদম খিলাফ আদমন্দ, যাদেরকে মানুষের আকৃতিতে দেখো কিন্তু আল্লাহ পাকের মহব্বত ওয়ালা না, বুকে ইমান নাই, জিন্দগিতে আল্লাহ পাকের বন্দেগী নাই, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক নাই, এটা আকৃতির মানুষ, আসল মানুষ এটা না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খালক আতফালান জুজ মস্তে খুদা নেস্ত বালিক জুজ রহিদ আজ হাওয়া, সব মানুষ ব্যবুজ ছোট্ট শিশুদের মতো, নাবালিকের দল সব ওই মানুষ ছাড়া যেই মানুষ আল্লাহর মহব্বতের জিন্দগিওয়ালা। আমার ভাইরা, এই মানুষ যদি সিনাতে ঈমান থাকে, জিন্দগিতে বন্দিগি থাকে, অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকে, তো আল্লাহর কসম এই মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজাম বুগজার আজ হজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি, আল্লাহর এক ওলি বলেন যে তুমি ইচ্ছা করলে পশুর থেকেও অদম হইতে পারো আর ইচ্ছা করলে ফেরেশতারও ঊর্ধ্বে উঠতে পারো, পশুর মতো কাজ করার এরকম ক্ষমতাও আল্লাহ তোমাকে দান করছেন আর ফেরেশতার মতো নূরানি জিন্দগি বানানোর ক্ষমতাও আল্লাহ পাক তোমাকে দান করছেন। তুমি যদি পশুর মতো এরকম বেলাগাম জিন্দগি না বানাও, বরং যখনই কোনো হারাম রাস্তা, নাফরমানির রাস্তা, গুনাহের রাস্তা আসে, আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে যদি সেই গুনাহের রাস্তা তুমি ত্যাগ করো, তো আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবা তোমাকে নসিব করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আউলিয়া ইকরামের হায়াত আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। আহা, এই জিন্দগি এই দুনিয়ার রং তামাশার জন্য তো না, কত লোক আমরা দেখলাম যে দুনিয়াতে আসছে কিন্তু থাকে তো নেই, সকলে চলে গেছে, কবরস্থানকে আবাদ করতে থাকছে। ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাযাতান ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুল, যখন কারো জানাজা তুমি দেখো কবরস্থানে রওনা হয়ে গেছে, তখন তুমি বিশ্বাস করো এরপরে তোমারও নম্বর আসতেছে। আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নেই, অল্প দিনের এই দুনিয়াতে থাকার পরে এখান থেকে অবশ্যই আমাদেরকে বিদায় নিতে হবে। জো বশর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কজা মে ভি পিছে চলি আতি হু জরা ধ্যান রাখ। মানুষ যখনই দুনিয়াতে আসে মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং মৃত্যু তাকে সাবধান করতে থাকে, সতর্ক করতে থাকে, আমি তোমার সঙ্গে আছি একটু সাবধানে কদম রাখো। রেখে দুনিয়া আমি বসর কো নেই যে বা গফলত মৌত কা ধ্যান বি লাজিম হ্যায় কি হর আন রহে, এই দুনিয়াতে যারা বসবাস করে এমন কোন মানুষের উচিত না এক মুহূর্তের জন্য মৃত্যুর ব্যাপারে অসাবধান থাকা। হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের জিন্দগিটা বরফের চাকার মতো, বরফের চাকা যেরকম ওরে হাজার বুঝাইলেও ধরে রাখা যায় না, কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যায়। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নবরলত মারকাদুর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন হো রহি হ্যায় ওম কোমর মিসলে বরফ কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম সাঁস হে এক রহ রবে মুলকে আদম দফাতন এক রোজ ও যায়েগা থম কর লে জো করনা আখির মৌত হে এক দিন মরনা আখির মৌত হে তিনি বলেন যে হে মানুষ যে বরফের চাকা যেরকম ধীরে ধীরে গলতে গলতে শেষ হয় তোমার আমার জিন্দগিটা এভাবে ধীরে ধীরে গলতে গলতে শেষ হয়ে যেতেছে হঠাৎ একদিন নিঃশ্বাস বন্ধ হবে এ দুনিয়ার থেকে তোমাকে আমাকে বিদায় নিতে হবে এবং কবরস্থানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে জয়সি করনি বৈসি ভরনি হয় জরুর কবর মে মাইয়িত উতরনি হয় জরুর যেমনটা দুনিয়াতে কাজ করবে তেমনটাই কবরে কবর যাওয়ার পর তোমাকে ভোগ করতে হবে যদি ভালো করো তো ওখানে গিয়ে ভালো থাকবে আর যদি মন্দ করো তো ওখানে এটার পরিণতি ভোগ করতে হবে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে নেক জিন্দেগি বানানোর তৌফিক দান করেন নেক আমল করার তৌফিক দান করেন আমার ভাইরা এরকম কোন মুশকিল কাজ তো না ইমান জিন্দগি ইসলামী জিন্দগি কোন ভারী মুশকিল কাজ না অত্যন্ত সহজ প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দীন ইউসরুন আল্লাহ পাক যে দীন আমাদেরকে দান করছেন সেটা একদম সহজ একদম সহজ একদম সহজ সারাটা দিন মানুষ খাটে কাজ করে পরের ঘরে সংসারে অথবা পরের বাড়িতে অথবা ক্ষেতের মধ্যে অফিস আদালতের মধ্যে ফ্যাক্টরির ভিতরে সারাদিন কাজ করতে থাকে যান কুরবান করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে তারপরে বিকেল বেলা 200 টাকা পায় অথবা 300 টাকা পায় অথবা 500 টাকা পায় আর প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাত আসমান জমিন থেকে বড় দূরত্ব আল্লাহ পাক তাকে দান করেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বলছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে একটা জিকির বার্তায় দেন আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন যে হে মূসা তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ এই জিকির তো সব মুসলমানরাই করে আমি আপনার নিকট একটা খাস জিকির চাইছিলাম আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন যে হে মূসা লা ইলাহা ইল্লাল্লাহ খাস জিকির না এই জিকির কে তুমি কি মনে করছো এই জিকির কত ওজনওয়ালা কত নূরওয়ালা কত নেকিওয়ালা কত বড় ধরনের আমার সঙ্গে নৈকট্য অর্জন হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা সেটা কি তুমি জানো না লাউ আন্না সামাওয়াতি সাবা আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এবং সাত তবক জমিন সবটাকে মিলে যদি এক পাল্লা রাখা হয় আর কোন মুমিন বান্দার একবারের লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয় নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে আমার ভাইরা এজন্য আমার মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব জায়ে হায় তব দিল মে হক আ জায়ে হায় মুমিন বান্দা যখন লা ইলাহা বলে আল্লাহ ভিন্ন তমাম গায়রুল্লাহ কে সে মিসমার করে দেয় এরপরে যখনই সে বলে ইল্লাল্লাহ তো সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পাকের বেসুমার নূর তার অন্তরে প্রবেশ করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের নামের জিকির করার তৌফিক দান করেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার তৌফিক দান করেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে দামি জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কিন্তু আরেক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের 70 70-এরও বেশি শাখা প্রশাখা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভারী এবং সবচেয়ে দামি হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আর এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ জিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বড় জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফে এক হাদিস শরীফ আছে, প্রেরণবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাশরের মাঠে এক গুনাহগার মুসলমানকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু যখন ডাকবেন, তো তার গুনাহই পরিমাণ যে 99টা বই, 99টা রেকর্ড বইয়ের ভিতরে তার গুনাহগুলো সব নোট করা আছে। এক একটা রেকর্ড বই এত লম্বা যে যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়, এত লম্বা হলো এক একটা রেকর্ড বই। এইরকম বিশাল বড় বড় 99টা তার গুনার দফতর আল্লাহ পাক তার সামনে পেশ করবেন। ওই বন্দা একদম ভয়ে কাতর হয়ে যাবে, একদম নিরাশ হয়ে যাবে যে আমার তো কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এরকম সময় আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু ওই বন্দাকে বলবেন যে আলাকা ইনদানা হাসানাত, হে বন্দা কিছু নেক কাজ কি করছিলা? ওই বন্দা এতটা আতঙ্কিত থাকবে, সে বলবে যে হে আল্লাহ আমার জীবনে গুনাহ ছাড়া নেক কাজ বলতে কিছুই নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলবেন, তোমার কিছু নেক কাজ আমার কাছে জমা আছে, সেটা এখন আমি প্রকাশ করব। এরপরই ছোট্ট একটা কাগজের টুকরা তার সামনে প্রকাশ করা হবে, এর ভিতরে লেখা আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন যে ওর গুনার পাল্লা, এই যে 99টা রেকর্ড বই এক পাল্লায় উঠাও, আর ওর লা ইলাহা ইল্লাল্লাহ কখন যে কত মহব্বতে আল্লাহর এই জিকির করছিল সে, ওইটাকে আরেক পাল্লায় উঠাও। প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পাল্লা যখন 99টা ওই রেকর্ড বইকে উঠানো হবে এত বিরাট ভারী, আর আরেক পাল্লাতে শুধু এইটুকু আমল লা ইলাহা ইল্লাল্লাহকে উঠানো হবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে এবং ওই বন্দার জন্য ক্ষমা এবং জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য জিন্দেগীকে বেকার নষ্ট করতে নাই। আহ তু বরায় বন্দগী হাদ রাখ, বার সর আফগন্দগী হাদ রাখ, চন্দ রোজা জিন্দগী হাদ রাখ, পর না ফির শর্মিন্দগী হাদ রাখ, কর লে জো করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। ভারতের এক বুজুর্গ বলেন যে আমার প্রিয় বন্ধু, পুরা জিন্দগিটা তোমার আমার কেবল মহান আল্লাহর বন্দিগির জন্যই আল্লাহ পাক দান করছেন। সংক্ষিপ্ত এই দুনিয়ার জিন্দগি, এর ভিতরে সময় নষ্ট করো না, আখিরাতের জিন্দগির জন্য নিজেকে তৈয়ার করো, প্রস্তুত করো। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت, সত্যিকার জ্ঞানী মানুষ তো ওই মানুষ যে দুনিয়াতে থাকে, কিন্তু দুনিয়াতে থাকে সে আখিরাতের জীবনকে আবাদ করতে থাকে। এত সহজ ইসলামের এই জিন্দগি যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন যে মেরাজে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম গেলেন, ওখানে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন যে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ, তার মানে প্রতিটি নামাজ এত দামি এত মূল্যবান যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন একটা সিজদা করে তো এক এক সিজদা আল্লাহ পাকের কদমের উপর করে। সারা দুনিয়ার রাজা বাদশাহদের বাদশাহির থেকে বড় দৌলত এক সিজদার মধ্যে বান্দার নসিব হয়ে যায়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ হয়ে গেছেন যে এক এক দিনের মধ্যে দিন রাতে 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, আমার উম্মতকে পড়তে হবে। তিনি যখন ফিরলেন, আসমানের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমি আগে থেকে উম্মত চড়াই আসছি, আমার একটা অভিজ্ঞতা আছে, আপনি যান আল্লাহ পাকের নিকট সুপারিশ করেন যাতে আল্লাহ পাক আরো কমায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কথা শুনে তার অন্তর প্রভাবিত হলো। তিনি আল্লাহ পাকের নিকট গেলেন এবং সুপারিশ করলেন যে হে আল্লাহ আরো কমায় দেন, আমার উম্মত এতটা পারবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। তো 45 ওয়াক্ত নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে তিনি বললেন যে এই 45 ওয়াক্ত ওরা পারবে না, আপনি যান আরো কমায় আনেন। আবার তিনি আল্লাহ পাকের নিকট গেলেন, তা আবার আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন, 40 ওয়াক্ত হলো। এভাবে একবার তিনি আল্লাহ পাকের নিকট যান, ফিরলে মূসা আলাইহিস সালাম আবার বাধা দেন যে আপনি এটা নিয়ে যায়েন না, এটা আপনার উম্মত পারবে না। আবার আল্লাহ পাকের নিকট গিয়া সুপারিশ করেন, আল্লাহ পাক আরো কমায় দেন। এভাবে করতে করতে যখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন 5 ওয়াক্ত মাত্র নামাজ নিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আল্লাহ পাকের নিকট গিয়ে এর থেকে কমাইতে বলা আমার হিম্মত হয় না, আমার শরম অনুভব হয়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বললেন যে হে প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার উম্মত প্রতিদিন পড়বে মাত্র 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 5 ওয়াক্তের বিনিময়ে আমি প্রতিদিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কোনো মুশকিল জিনিস, এত সহজ 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু তার বিনিময় এত বড় এত বড় এত বড়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন। মাঝে মাঝে সুবহানাল্লাহর জিকির করি, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, মাঝে মাঝে ইস্তিগফার করি, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ি। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কাল কিয়ামতে হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাইরা, এখানে একটা দিনী মাদ্রাসা কায়েম হয়েছে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে আল্লাহ পাকের কোরআন পড়ে এবং যে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দান করে। আরেক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআন আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এই কোরআনের উসিলাতে অনেকে ঊর্ধ্বে উঠান, আর কোরআন ত্যাগ করার কারণে অনেককে আল্লাহ পাক অধঃপতিত করেন। কোরআনের মহব্বত মানুষকে ঊর্ধ্বে উঠায়, কোরআনের উপর আমল মানুষকে ঊর্ধ্বে উঠায়, কোরআনের তেলাওয়াত মানুষকে ঊর্ধ্বে উঠায়। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু এক ঘটনা লিখছেন যে একবার ভারতে কোনো একটা নদী ভাঙনের কারণে এক কবরস্থানের দুইটা লাশ ভাসতে ভাসতে নদীর উপরে এরকম আগায় যেতেছিল। তো কোনো এক এলাকার লোকেরা দূর থেকে নদীর উপরে দুইটা লাশ এভাবে ভাসতে দেখে তারা অপেক্ষা করতেছিল যে ঢেউয়ের তালে তালে আস্তে আস্তে লাশ দুইটা কিনারার দিকে আসতেছে। কিনারায় আসার পরে ওই দুইটা লাশ তারা তুললেন এবং দেখলেন যে দুজনের কাফনের কাপড় একদম অক্ষত, কোন রকমের পচে নাই, নষ্ট হয় নাই, মলিন হয় নাই, একটু ময়লাও হয় নাই, ধবধবে সাদা দুই কাপড়, এইভাবে কাফনের কাপড়ের ভিতরে মোড়ানো দুইটা লাশ। তো যুবক তরুণরা কেউ চিনতে পারে না। তো পুরানো বৃদ্ধ মুরব্বীদেরকে তালাশ করা হলো। তো তারা আসলেন, তখন তারা বললেন, ওহো, এই তো দুইজন হাবিব সাহেবের লাশ। যে ওই দূরের একটা এলাকা যেখানে নদী ভাঙতেছে, ওই এলাকার কবরস্থানের ভিতরে বহু জমানা আগে এই দুইজন হাবিব সাহেবকে কবরস্থানে দাফন করা হয়েছিল। ওই এলাকায় নদীর ভাঙন লাগছে, তো ওই কবরস্থান ভেঙে যাওয়ার কারণে লাশ দুইটা সেই কবরস্থান থেকে এইভাবে ভাসতে ভাসতে এই পর্যন্ত আসছে। কিন্তু দুইটা দুজন মানুষ একদম অক্ষত, মনে হয় যে তাজা মানুষ ঘুমাইতেছে, তাদের লাশ পচে নাই। লাশ পচবে কি, এমনকি তাদের কাফনের কাপড় পর্যন্ত কোনো ক্রমে নষ্ট হয়নি, একটা সুতা পর্যন্ত নষ্ট হয়নি, এবং দুজনের চেহারা নূরে ঝলমল করতেছে, আর দুজনের পোশাক একদম সাদা ফর্সা ধবধবা। কিন্তু দুইজনের মধ্যে একজনের কাফনের কাপড় বেশি সুন্দর লাগে, আরেকজনের কাপড় একটু কম সুন্দর লাগে। তো মানুষ বলল ওই মুরব্বীদেরকে যে দুজনেরই তো লাশ মাশাআল্লাহ অক্ষত আছে, কাফনের কাপড় সুন্দর লাগে, কিন্তু একজনের কাফনের কাপড়টা বেশি চমকায় দিচ্ছে আর একজনেরটা কম চমকায়, এই পার্থক্য কেন? ওই মুরব্বীরা তখন বললেন যে এই হাফেজ সাহেব যার কাফনের কাপড় বেশি চমকাইতেছে তিনি বেশি আমলওয়ালা ছিলেন, আর ইনি একটু কম আমলওয়ালা ছিলেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআনের সঙ্গে সম্পর্কের বরকতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এত বড় মর্যাদা দান করছে। আমাদের উস্তাদ হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন যে না, সে আরেকটা ঘটনা মনে পড়ল। আমার এক বন্ধু মুফতি রুহুল আমিন সাহেব, আপনারা হয়তো নাম শুনছেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। ঢাকার লালবাগ মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গোহরডাঙ্গার বিশাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো অসংখ্য দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তো তার বড় ছেলের নাম হাফেজ মাওলানা ওমর, আর ছোট ছেলের নাম হলো হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। এই ছোট ছেলে তিনি আমাকে এক ঘটনা শুনেলেন যে একদিন আমার বাবা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি আমাকে বললেন, রুহুল আমিন বলো তো বেটা আমি বড় না তোমার বড় ভাই বড়? মানে নিজের বড় সন্তান সম্পর্কে জিজ্ঞেস করছেন, বেটা তুমি বলো আমি বড় না তোমার বড় ভাই বড়? তো ইনি বলেন যে আমি বাবাজির প্রশ্ন বুঝতে পারতেছিলাম না, কিন্তু আমি বললাম যে আব্বাজি কেন আমার বড় ভাই কেন বড় হবেন, আপনি বড়? তো তিনি বললেন যে না বেটা আমি বড় না, তোমার বড় ভাই আমার চেয়েও বড়, আমি কোরআনের হাফেজ না, তোমার বড় ভাই 30 পারা কোরআনের বাগের হাফেজ, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে, এজন্য সে আমার চেয়েও বড়। আল্লাহ পাক যাদেরকে চক্ষু দান করছেন, আল্লাহ পাক যাদেরকে বুঝ দান করছেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের নূর দান করছেন, আমার ভাইরা তাদের বুঝ জ্ঞান কিরকম? এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের মুরব্বী আমাদের বুজুর্গ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শুনেছিলেন যে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সে গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার পাশে মসজিদের পিছনে তাকে দাফন করা হলো। হাফেজজি হুজুর বলেন যে আমি গহরডাঙ্গাতে গেলাম, সেই এই বুজুর্গের কবর জিয়ারত করলাম, কবরের পাশেই হেফজখানা, রাত্রিবেলা হেফজখানায় শুইতে গেলাম, ঘুমাইতে গেলাম, হঠাৎ দেখলাম কি কবরের দিক থেকে খুশবু আসতেছে। তা আমি ভাবলাম যে কিসের খুশবু, বলে যে বিছানা থেকে উঠলাম, সে কাঁচা মাটির কবরের পাশে গেলাম, কবরের মাটি নিয়ে দেখি কবরের মাটি থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। আমার প্রিয় বন্ধুরা, জিন্দগি বানানোর তরিকা কি সেটা আল্লাহ ওয়ালাদের নিকট থেকে শিখি। আর এই দুনিয়া এই অন্যায় কাজ, এই গুনার কাজ, হারাম কাজের ভিতরে ডুবে ডুবে আমরা জিন্দগিকে বরবাদ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের নূর দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। এই দুনিয়া এইভাবে পড়ে থাকবে আর আমাদের সকলকে কবরস্থানে পৌঁছতে হবে, আমরা যাব কেনিয়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের মহব্বত দান করেন। যেখানে দিন কোনো মাদ্রাসা আছে ওই মাদ্রাসার কদর করি, যেখানে আলেম উলামা আছেন সে আলেম উলামাদের কদর করি, যেখানে কোনো আল্লাহর ওলিকে পাই সে আল্লাহর ওলিদের কদর করি। আমাদের ভাইয়েরা এগুলি অনেক বড় বড় আমল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু এক ঘটনা বয়ান করছেন যে ভারতের দারুল দেওবন্দের মসজিদের ভিতরে একবার হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বড় ধরনের এক আলেম এক বুজুর্গ ছিলেন, তিনি বসা ছিলেন। এমন সময় একজন সাধারণ বুড়া মানুষ মসজিদের ভিতরে ঢুকলেন। তো ওই বড় বুজুর্গ এই সাধারণ সাধারণ মানুষ বুড়া মানুষ তাকে এক তালবেলেন দিয়ে ডাকায় কাছে নিলেন এবং বললেন যে বড় মিয়া আপনি সত্য করে বলেন যে কি আমল করেন আপনি? ওই সাধারণ মুসলমান যিনি কোন রকম মসজিদে আসেন, নামাজটা পড়ে বাসায় চলে যান, আম মানুষ কোন আলেম না, তো তিনি বললেন যে হুজুর আমার তো কোনো খাস আমল কিচ্ছু নাই, আমি গুনাগার মানুষ, মসজিদে আসি আপনাদের সঙ্গে নামাজটা পড়ি, বাস এতটুকুই আমার আমল, আর তো কিছুই আমি করতে পারিনি আমার জীবনে। ওই বড় বুজুর্গ বড় আলেম দ্বীন তিনি বললেন যে না নিশ্চয়ই আপনার কোনো ভালো আমল আছে, আপনি গোপন করেন কেন আমাকে একটু বলেন। বললেন যে হুজুর আমার তো কিছুই মনে পড়ে না, তবে আমার জীবনের একটা ছোট ঘটনা আমার মনে পড়ে, সেটা হলো এই যে ভারতের বিখ্যাত বুজুর্গ মস্ত বড় ওলি হযরত সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বালাকোটের দিকে যখন যাইতেছিলেন, হাজার হাজার মুসলমান হাজার হাজার ওলিয়া উলিয়া তার সঙ্গে যাইতেছিলেন। ওই সময় আমি যখন সংবাদ পাইলাম এত বড় আল্লাহর ওলি আসতেছেন, তা আমি রাস্তার পাশে দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম যে দেখি এই বুজুর্গকে এক নজর আমি দেখব। তিনি যখন কাছে আসলেন তো আমি তাকে সালাম করলাম, আল্লাহর ওলি এক নজর আমার দিকে তাকাইলেন এবং সালামের উত্তর দিলেন। আমার জীবনের এই একটা ঘটনা, আমার বড় একটা সৌভাগ্যের বিষয়, এটা আপনার কাছে বললাম আপনার অনুরোধের কারণে। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে হে বড় মিয়া, ওই যে আল্লাহর ওলির এক নজর পাইছেন তার নূর আপনার মধ্যে এই পরিমাণ, আপনি যখন মসজিদে প্রবেশ করলেন আমি দেখলাম যে আপনার নূরে পুরা মসজিদ ঝলমল করতেছে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য একদিকে নিজেরা নেক আমল করতে থাকা চাই, আরেকদিকে খাঁটি কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, বন্দেগীর তৌফিক হয়, গুনাহ মাফ হইতে থাকে, এবং আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে, দোয়ার বরকতে, নজরের বরকতে, তাদের সঙ্গে উঠা বসার বরকতে আল্লাহ পাক অন্তত পক্ষে এতটুকু নেয়ামত নসিব করে দেন যে এই মানুষটা হয় আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়ার থেকে যাবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে তওবা করে পাক সাফ হয়ে ফের কবরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং এর পক্ষে দলিল হলো বুখারী শরীফের, মুসলিম শরীফের এক হাদিস শরীফ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনে আল্লাহ পাকের একদল ফেরেশতা সারা পৃথিবী ব্যাপী ঘুরতে থাকেন, ওই ফেরেশতারা দেখতে থাকেন, তালাশ করতে থাকেন কোথাও আল্লাহ পাকের জিকিরওয়ালা আউলিয়াদের জামাত পাওয়া যায় কিনা, যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল আছেন। কোন জায়গাতে গিয়া যখন তারা দেখেন যে এই জায়গার ভিতরে আল্লাহ পাকের কিছু বান্দারা আল্লাহর জিকিরে মশগুল আছে, তো ফেরেশতারা ডাকাডাকি করতে থাকেন হালুম্মা ইলা হাজাতিকুম, হালুম্মা ইলা হাজাতিকুম, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো জলদি আসো জলদি আসো, আরে যে জিনিস তালাশ করতেছিলাম সেটা পেয়ে গেছি, এখানে আল্লাহ ওয়ালাদের এক জামাত তারা আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জায়গাতে আল্লাহ পাকের কিছু বান্দা যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে এরকম দেখতে পেলে ফেরেশতারা সেখানে ছুটে আসেন, ফেরেশতারা তাদের মাজমাকে মজলিসকে ঘিরে ফেলেন এবং আল্লাহ পাকের রহমত তাদেরকে একদম বেষ্টিত করে ফেলে, আল্লাহর রহমতের ভিতরে তারা একদম ডুবে যায় এবং আল্লাহ পাকের এক খাস নূর সাকিনা নামক তাদের অন্তরে নাজিল হয় এবং এই বান্দারা জমিনে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক আরশে আজম ওই বান্দাদের জিকির করতে থাকেন, ওই বান্দাদেরকে স্মরণ করতে থাকেন। এক বুজুর্গ ছিলেন বড় মাপের তাবি হযরতে সাবিত বুনানি রহমতুল্লাহ আলাই, একবার তিনি নিজের দোস্ত আবা বন্ধু বান্ধবের সঙ্গে বসা, হঠাৎ তিনি বললেন কি এ মিয়া শুনো, এ দেখো এই মুহূর্তে কিন্তু আসমানে আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন। তো উপস্থিত লোকজন তখন বললেন যে হযরত আল্লাহ পাক আসমানে আপনাকে স্মরণ করতেছেন, জমিনের ভিতরে আপনি সেটা টের পাইলেন, খবর পাইলেন কিভাবে? তিনি বললেন যে এমিয়া শোনো, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন মান যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহু। কোন বান্দা জমিনে যদি আল্লাহ পাকের জিকিরে একলা মশগুল হয় আরশে আজমে আল্লাহ পাক একলা তাকে স্মরণ করতে থাকেন, আর কোন বান্দা জমিনে এক জামাতের মধ্যে যদি আল্লাহ পাকের জিকিরে স্মরণে মশগুল হয় তো আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে আসমানে এক মাহফিল বানাই বান্দাদেরকে স্মরণ করতে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা জিকিরওয়ালাই মজলিসকে যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলেন আস্তে আস্তে একের পর এক উঠতে 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 তারা একদম আসমান পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছেন। আল্লাহ পাকের নিকট যখন পৌঁছে যান ওই ফেরেশতারা যারা জিকিরের মজলিস দেখে গেলেন আল্লাহওয়ালাদের, তো ওখানে যাওয়ার পরে তা আল্লাহ পাক ফেরেশতাদের সব ঘটনাবলী নিজে আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য আল্লাহ পাক তাদেরকে বলেন যে হে ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে যে দেখলা তো ওদেরকে কোন হালতে রেখে আসলা? ফেরেশতারা তখন বলে যে হে আল্লাহ আমরা দেখলাম কি ওই বান্দারা আপনার পবিত্রতা বয়ান করে, আপনার প্রশংসা করে, আপনার গুণগান করে, আপনার বড়ত্ব বয়ান করে, আপনি যে এক মাবুদ সে এক মাবুদ হিসাবে তারা আপনার জিকিরে মশগুল আছে। হ্যাঁ ইসাব্বিহুনাকা ওয়াইহমাদুনাকা ওয়াইকাব্বিরুনাকা ওয়াফি রিওয়ায়ে ওয়াইহাল্লিলুনা, যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কেউ সুবহানাল্লাহর জিকির করে, কেউ আলহামদুলিল্লাহ জিকির করে, কেউ আল্লাহু আকবার জিকির করে। তো আল্লাহ পাক জাল্লা জালালু আমনাওয়ালু তখন ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা এই বান্দারা যে মহব্বতের সাথে আমার জিকিরে মশগুল আমাকে স্মরণ করায় ব্যস্ত আছে ওরা কি আমাকে দেখছিল? ফেরেশতারা বলে যে হে আল্লাহ ওরা তো আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন যে না দেখে ওরা আমার এত দেওয়ানা, তো ওরা আমাকে দেখলে ওরা কেমন দেওয়ানো হইত? ফেরেশতারা তখন বলেন যে আয় আল্লাহ ওরা না দেখে আপনার জিকির আপনার মহব্বতে এইরকম ডুবে থাকে, যদি আপনাকে এক নজর দেখতে পেত সবকিছু ঘুরে আপনার দেওয়ানা হয়ে থাকতো আর কোনো কিছুর দিকে কোনো ক্রমেই মোতাবজ্জে হইত না। আল্লাহ পাক জাল্লা জালালু আমনাওয়ালু তখন ফেরেশতাদেরকে বলেন ওরা কি আমার কাছে কোনো কিছু চাইল? তো ফেরেশতারা বলেন যে হে আল্লাহ ওরা আপনার নিকট জান্নাত চাইতেছিল, যে জান্নাতের দরখাস্ত করতেছিল আল্লাহ আমাদেরকে জান্নাত দেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, আর ওরা কোনো কিছুর থেকে পানা চাইতেছিল। তো ফেরেশতারা বলেন হ্যাঁ আল্লাহ, ওরা বলতেছিল হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমনাওয়ালু বলেন যে ফেরেশতারা ওরা যে জান্নাত চায় ওরা কি জান্নাত দেখছিল? না হে আল্লাহ ওরা তো জান্নাত দেখে নেই। তো জান্নাত না দেখে জান্নাতের জন্য দরখাস্ত করে আর জান্নাতের আমলে মশগুল, যদি ওরা জান্নাত দেখত তাহলে কেমন করত? আয় আল্লাহ খালি জান্নাতের আমলেই মশগুল থাকতো, আর ওরা কি জাহান্নাম দেখছিল? আয় আল্লাহ ওরা তো জাহান্নাম দেখে নেই। তো জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে কাঁপে, যদি জাহান্নাম দেখত ওরা কেমন করত? তো ফেরেশতারা বলেন যে আয় আল্লাহ তাহলে তো জাহান্নামের রাস্তার কোনো কাজই ওরা করত না, সে পথে এক কদম ওরা রাখত না। আল্লাহ পাক জাল্লা জালালু আমনাওয়ালু এই সব কিছু শোনার পরে তখন এই ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা ফাশহাদু আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সকলে সাক্ষী থাকো আমি এই জিকিরে মশগুল সব বান্দাদেরকে মাফ করে দিলাম। তো এই সুসংবাদ শোনার পরে এক ফেরেশতা হঠাৎ করে উঠে বলতে শুরু করেন যে হে আল্লাহ আমার কথাটা একটু ইনকমপ্লিট রয়ে গেছে, কথাটা আমি পুরা করতে পারি নাই, আমার কথা কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ পাক বলেন যে হ্যাঁ সে বাকি কথা শোনাও। তো ফেরেশতারা তখন বলেন যে হে আল্লাহ এটা তো আউলিয়াদের জামাত, আপনার খাস বান্দাদের জামাত যারা আপনার জিকিরে আপনার স্মরণে আপনার মহব্বতে মশগুল। কিন্তু একটা ব্যক্তি এর মধ্যে ভিন্ন, ফিহিম রাজুলুন ইন্নামা জা লিহাজাতিন ফাজালাসা মাহুম, আয় আল্লাহ একটা লোক ব্যক্তিগত কোন কাজে কোথাও যাইতেছিল, এই আল্লাহ ওয়ালাদের জামাত এখানে দেখলে, জিকিরে মশগুল বান্দাদেরকে দেখলে, তখন এই ঘটনা চক্রে তাদের সঙ্গে বসে পড়ছে, সে এই দলের লোক না, এই জামাতের লোক না। তো এই কথা শোনার পরে মহান রব্বুল আলামিন বলেন, লাহু কদ গাফারতু, আমি আমার ওই গুনাহগার বান্দাটাকেও মাফ করে দিলাম। ফের আল্লাহ পাক বলেন যে হুমুল কাওম লা ইসকা বিহিম জালিসুহুম, আমার এই খাস বান্দারা, আমার এই আউলিয়া কেরাম, আমার এই জিকিরওয়ালা বান্দা, আমার এই খাস বান্দারা এত উঁচু মাপের বান্দা, আমার সঙ্গে এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তাদের, যে তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তাদের কেউই জাহান্নামী হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হুমুল কাওম লা ইসকা বিহিম জালিসুহুম, এই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত মুহাদ্দিস ফাতুল বারী বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী কিতাবে লিখছেন যে আমার ভাইরা, যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি, মহব্বত রাখি, উঠা বসা রাখি, এর ফায়দা এই হবে যে ইন্না জালিসাহুম ইয়ানদারজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করে কাল কিয়ামতে আল্লাহ পাক সে আউলিয়াদেরকে যত রকমের নেয়ামত দান করবেন, সব নেয়ামত এই বান্দাদেরকে দান করবেন, এবং আউলিয়াদেরকে যত বড় মর্তবা দান করবেন ওই মর্তবা এই বান্দাদেরকে দান করবেন যারা তাদের সঙ্গে মহব্বত রাখত, উঠা বসা রাখত। কেন? একরাম আল্লাহুম, এ আউলিয়াদের সম্মানের খাতিরে। এক বুজুর্গ এটার একটা উদাহরণ দেন, একটা লোকের আপনি দেখতে পারেন না, পছন্দ করেন না, কিন্তু সেই লোক একদিন আপনি যখন হযরত বড়পীর জিলানী অথবা খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনার বাসায় দাওয়াত করলেন, ওই আপনার অপছন্দের লোকটা ওনার জুতা জোড়া হাতে নিয়ে খাদেম হিসাবে ঘরে প্রবেশ করলো এবং ওনার দস্তরখানে বসে গেল, তা আপনি কি ওই খাদেমকে ঘর থেকে উঠে বাইর করে দিতে পারবেন, দস্তরখান থেকে উঠাইতে পারবেন? আচ্ছা, এরপরে হলো খানা দানা যখন পরিবেশন করবেন, যে হযরত বড়পীর জিলানি কিংবা খাজা মঈনুদ্দিন চিশতি যিনি আপনার একান্ত শ্রদ্ধেয় মেহমান, তাকে যখন আপনি খুব খাস ভাবে মেহমানদারি করবেন, পোলাও বিরিয়ানি কোরমা যখন তাকে দিবেন, ওই লোকটা যাকে পছন্দ করেন না তাকে তখন কি বাসি রুটি আর পান্তা ভাত পেশ করবেন? কোন ক্রমে কি সেটা সম্ভব হবে? এই ভয়ে আমি যদি এই কাজ করতে যাই তা আমার বুজুর্গ আমার উপর অসন্তুষ্ট হবেন, কিরে তুমি যদি আমাকে সম্মান করো, আমাকে ভালোবাসো, তা আমার খাদেমকে অপমান করলা কেন, অসম্মান করলা কেন? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে বা কোন মানুষ যদি কোন আল্লাহর উলির সঙ্গে সম্পর্ক রাখে, ব্যক্তিগতভাবে এই লোকটা যত নিচু হোক না কেন, কিন্তু আল্লাহ পাক যখন দেখবেন যে আমার উলির সঙ্গে মহব্বত রাখে, সম্পর্ক রাখে, উলির খাতিরে আল্লাহ পাক এই বান্দাকে ওই রকম উঁচু মর্তবায় নসিব করে দিবেন। এজন্য আমার পীর মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাকির মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, ঈমানি জিন্দেগিকে সুন্দর বানানো, বড় বানানো এবং বেশি কামিয়াব বানানোর তরিকা হলো কোন আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা। হ্যাঁ না, কবি আলম গুলিস্তান আর কবি বিরানা হতা হয় জো হতা হয় বাপা সে খাতিরে দিওয়ানা হতা হয়। আহা, এই পৃথিবীতে কত ঘটনাবলী এরকম আছে যে নিহায়েত নিকৃষ্ট শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে শ্রেষ্ঠ আউলিয়াদের কাতারে আল্লাহ পাক তাকে মর্যাদা দান করছেন এবং সম্মান দান করছেন। এইরকমই এক বুজুর্গ ছিলেন হযরতে ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই, তার প্রথম জীবন ছিল ডাকাতের জীবন, ডাকাতি করে বেড়াইতেন, বরং ডাকাতদের সর্দার ছিলেন। একদিন রাত্রিবেলা এই ফুজাইল ইবনে ইয়াজ ঘুরতেছেন, কিতাবুত তাওয়াবীন ইবনে কুদামা হাম্বলি রহমাতুল্লাহি লিখছেন, এই ফুজাইল ইবনে ইয়াজ একদিন রাত্রিবেলা এরকম আড়ালে আবডালে ঘুরতেছেন, ওত পাইতে আসেন যে কাউকে ধরবো, গ্রেফতার করব, মাল লুণ্ঠন করব। ওই রাস্তা দিয়া আউলিয়াদের এক জামাত যাইতেছিল, তো তারা আপোষে কথাবার্তা বলতেছিলেন। আউলিয়াদের এক জামাত যাইতেছিল, ও আউলিয়া কেরাম আপোষে আলাপ করতেছিলেন, এই শুনো জলদি করো, এই এলাকা জলদি পার হও, এই এলাকায় মারাত্মক এক ডাকাত থাকে যার নাম ফুজাইল, ও পাইলে কিন্তু আমাদের উপায় নেই। ওইদিকে ফুজাইল ওই আশপাশে কোথাও লুকানো ছিলেন, আওয়াজ পাই সেদিকে ছুটে আসছেন, আইসে এদের সকলকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। এখন তো আর কিছু করার নেই, কিন্তু আল্লাহর ওলি তাদেরকে বলে যারা সুখে দুঃখে সর্বহালে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আল্লাহর মহব্বতে আল্লাহর বন্দিগিতে মশগুল থাকে, কোন হালে যারা আল্লাহকে ভুলেন না, আল্লাহ থেকে দূরে থাকেন না, তাহলে দিল আকাশকে হকরা দিল দেহাত উরা কে দিল রা মি দেহাত মজগলা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানি হ্যায়। আল্লাহ ওয়ালাদের কাজ হলো কাজই হলো আল্লাহকে নিয়ে ব্যস্ততা। ওই আউলিয়া কেরাম যখন ফুজাইল ইবনে ইয়াজের হাতে বন্দী হলেন, তো ওখানে কেউ জিকিরে মশগুল, কেউ দোয়া মোনাজাতে মশগুল, একজন কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেছেন। যিনি কোরআন শরীফ পড়তেছিলেন, ইনি পড়তে 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 হঠাৎ এই আয়াতে পৌঁছলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, ঈমান ওয়ালাদের কি সময় হয় না এখনো আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা গলতে শুরু করে। ফুজাইল ইবনে ইয়াজ আরব দেশের মানুষ ছিলেন, তিনি এই আরবি বুঝতে পারছেন, সাথে সাথে চিৎকার দিয়ে উঠছেন এবং তিনি বললেন, বালা কদ আন, হে আল্লাহ নিঃসন্দেহে আপনার মহব্বতে আপনার ভয়ে বিগলিত হওয়ার সময় অবশ্যই এসে গেছে। এবং সাথে সাথে এই ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ ওই আউলিয়া কেরামকে বললেন, আপনারা আমাকে জলদি তওবা করাইয়া দেন। হযরত ফুজাইল ইবনে ইয়াজ তওবা করলেন। মুহিউদ্দিন মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের বিখ্যাত আলেম এবং বুজুর্গ, তিনি বলেন, আহ এক জমানা পর্যন্ত যে লোক ডাকাত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের কাতারে আল্লাহ পাক তাকে স্থান দান করলেন। অনুরূপই আরেকটা ঘটনা যে আউলিয়াদের সঙ্গে সম্পর্কের বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু জান্নাতের রাস্তাকে কত সহজ বানায় দেন। বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আছে, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক লোক এক ভদ্রলোককে দেখলে তখন বলতে শুরু করছে, এই ঘটনার বর্ণনাকারী আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী কোন উম্মতের ঘটনা। তো একটা লোক সে 99 জনকে হত্যা করার পর একদিন একজনকে দেখিয়া বলতেছে, ভাই আমি তো 99 জনকে হত্যা করলাম, তো এখন যদি তওবা করি আমার তওবা কি কবুল হবে? সেই লোক ক্ষিপ্ত বিরক্ত হয়ে তখন বলল, এত জঘন্য অপরাধের পর তওবা কবুল? ওই হত্যাকারী ক্রুদ্ধ হয়ে এই লোকটাকে হত্যা করছে, তো 100 জনের হত্যাকারী হয়ে গেল। এরপরে ওই লোকটা আবার হঠাৎ বেকুল হলো, অস্থির হলো, দেখি অন্য কাউকে জিজ্ঞেস করি। আরেকদিন এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করলো, যে ভাই আমি তো 100 জনকে হত্যা করলাম, তা আমি এখন তওবা করলে তওবা কি কবুল হবে? আমার প্রিয় বন্ধুরা, ওই মানুষটা তখন বললেন যে 100 জনকে হত্যা করার গুনাহ কেন? সারা জাহানকে ডুবায়ও যদি কেউ ফেলে গুনাহের দ্বারা, এরপরে যদি অনুতাপ করে, অনুশোচনা করে, আল্লাহ পাকের নিকট তওবা করে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। হ্যাঁ, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলেন, আত-তায়িবু মিনা যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক বিলকুল বেগুনাহ বান্দাদের কাতারে তাকে স্থান দান করেন। তো ওই লোকটা বললেন কি, তবে একটা কাজ, সেটা হলো আপনি যে এলাকার মধ্যে আছেন এই এলাকা হলো একদমই ভীষণ মারাত্মক দুষ্টদের এলাকা, নাফরমানদের এলাকা, যেখানে গুনার কাজ হয় সেখানে রহমত না, বরং আল্লাহ পাকের লানত নাজিল হতে থাকে, গজব নাজিল হতে থাকে। তো এখানে আপনি যে এলাকায় বসবাস করেন, মানুষ দিন রাত 24 ঘন্টা নাফরমানি আর নাফরমানির মধ্যে ডুবে আছে। আপনাকে আমি পরামর্শ দেই, এই এলাকা ত্যাগ করেন। ওই এলাকাটা আল্লাহর ওলিদের এলাকা, আউলিয়া কেরামের এলাকা, আল্লাহর বিশিষ্ট বান্দাদের এলাকা, আপনি সেখানে যান, সেখানে গিয়ে তওবা করেন, তো আপনার তওবা জলদি কবুল হবে। এ আউলিয়া কেরামের বরকতে, তাদের সোহবতের বরকতে, তাদের পরিবেশের বরকতে। ওনার কথাটা দিলের মধ্যে লাগলো, আমার প্রিয় বন্ধু আয় দোস্ত আয়াম ভালে আতে হ্যাঁ গাত মিললে কি ও খুদা আপি বতলাতে হ্যাঁ। আল্লাহ পাক যখন কোন বান্দার কিসমত খুলতে চান, আল্লাহ পাক কোন বান্দাকে যখন হেদায়ত দিতে চান, আল্লাহ পাক কোন বান্দাকে যখন জান্নাতের পথে টানতে চান, দুনিয়ার কোন শক্তি আর তাকে ফিরাইয়া রাখতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য কোন মুসলমানকে ঘৃণার নজরে দেখতে নাই, কোন মুসলমানকে কোন মানুষকে ঘৃণার নজরে দেখতে নাই। কি জানে আজকে সে গুনার মধ্যে লিপ্ত, আগামীকাল তওবা করা হইতে পারে আমার চেয়েও হাজারো লাখ কোটি গুণ ঊর্ধ্বে চলে যেতে পারে। এই বান্দা বিচারা যেই কথাটা শুনলো যে ওই আউলিয়াদের বস্তিতে গিয়া তওবা করেন, তো তার কাছে এটা ভালো লাগলো। প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 100 জনের হত্যাকারী গুনাগার বান্দা সাথে সাথে সেখান থেকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে এক জায়গায় হঠাৎ সে অসুস্থ হয়ে গেল, এখন হাঁটা আর সম্ভব না, হাঁটার শক্তি নাই। তখন হামাগুড়ি দিয়ে জমিনের উপর শুয়ে শুয়ে সেদিকে সে আগানোর চেষ্টা করতেছিল। এই অবস্থায় হঠাৎ মালাকুল মৌত আসলেন এবং তার রূহ কবজ করলেন, তার মৃত্যু হয়ে গেল। তো নেককারদের রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা থাকে, বদকারদের রূহ নেওয়ার জন্য একদল ফেরেশতা থাকে, উভয় দল সেখানে হাজির হয়ে গেছে। বদকারদের রূহ যে ফেরেশতারা নেন তারা বলতেছেন এই লোক বদকার, ওর রূহ আমরা নেব। আর নেককারদের রূহ যে ফেরেশতারা নেন তারা বলতেছেন না, এই বান্দা তো তওবা করার জন্য এলাকায় রওনা হয়েছে, তা আমরা তার রূহ নিয়ে যাব। উভয় দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক হলো, এটা সমাধান করবে কে? তো উভয় দলই আল্লাহ পাকের নিকট পৌঁছলেন যে আয় আল্লাহ এই ঘটনা, এটা সমাধান কি? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তখন বললেন যে হে ফেরেশতারা, তোমরা যাও গিয়া জমিন মাইপে দেখো আমার এই গুনাগার বন্দা এ কি পাপিষ্ঠদেরই এলাকার নিকটবর্তী নাকি আল্লাহর ওলিদের আমার ওলিদের এলাকার নিকটবর্তী, দুইটা তোমরা পরীক্ষা করে দেখো। যদি গুনাগারদের এলাকার নিকটবর্তী হয় এই গুনাগার এবং পাপিষ্ঠ রূপে গণ্য হবে, আর যদি আউলিয়াদের এলাকার নিকটবর্তী হয় তাহলে আউলিয়াদের মধ্যে তোমরা তাকে সামিল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে এই বান্দা তখনও পর্যন্ত গুনাগারদের এলাকার নিকটবর্তী রয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায় দিয়া জমিনকে নির্দেশ করলেন, হে গুনাগারদের এলাকার জমিন হট তুই আমার বান্দা থেকে দূরে সরারো, আর আউলিয়াদের এলাকার জমিনকে বললেন হে জমিন তুমি আমার এই বান্দার নিকটে আসো। যখন ফেরেশতারা সেখানে গেলেন গিয়ে মাইপে দেখেন যে আউলিয়াদের এলাকার নিকটবর্তী বান্দা, তো আউলিয়াদের রূহ যেই ফেরেশতারা নিয়ে যান তারা তার রূহ নিয়ে গেলেন। এইভাবে 100 জনের হত্যাকারীকে আউলিয়াদের বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু মাফ করে দিয়ে আউলিয়াদের মধ্যেই তাকে সামিল করলেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতো এত বিখ্যাত মুহাদ্দিস তিনি এই ঘটনা বর্ণনা করে বলেন, হাজা ফাজলুন বিসুরতে ফি সুরতে আদলিন, এটা ইনসাফের আলোকেতে এই লোক ভয়ঙ্কর অপরাধী, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু যখন দেখলেন যে আমার আউলিয়াদের কাছে সে আসার চেষ্টা করছে, আমার নিকট ক্ষমা পাওয়ার জন্য তওবা করার জন্য সে ছুটছে, এতটুকুরও আল্লাহ পাক এই পরিমাণ কদর করলেন। এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর্বে বাহা দিয়ে হ্যাঁ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এত বড় মেহরবান যে কোন বান্দা যদি আল্লাহ পাকের নিকট এক ফোঁটা চায় আল্লাহ পাক এক সাগর তাকে দান করে দেন, সাগর ভরা মনি মুক্তাও আল্লাহ পাক তাকে নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, নামাজ পড়ি, পাচক তো হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, মানুষের উপর জুলুম অত্যাচার না করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায় আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি কাটায় এবং কোন মানুষের উপর জুলুম করে না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা জুলুম থেকে গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আমরা যদিও গুনাহ থেকে বিরত থাকার এরাদা করি, নিয়ত করি, পাক্কা এরাদাও করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, হে আদম সন্তানেরা তোমাদের কিন্তু হাজারো ভুল ত্রুটি হবে, আর তোমাদের এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো তোমরা আল্লাহ পাকের নিকট তওবা করতে থাকবে। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, এই ইমানওয়ালারা হাজারো তোমাদের ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা তওবা করো, নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সকলে জান্নাতি হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের যখনই কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ পাকের নিকট তওবা করব, মাফ চাইব। বেশি ভালো হয় যদি উযু করা এবং দুই রাকাত তওবার নামাজ পড়া, তওবার নামাজ মানে অন্তরে রাখবো যে এটা আমি তওবার নামাজ পড়তেছি, এরপরে সাধারণ নামাজ পড়ার মতো আল্লাহু আকবার দিয়ে শুরু করলাম, নামাজ যেভাবে পড়ে এইভাবে পুরা দুই রাকাত নামাজ পড়ার পরে বা সালাম ফিরিয়ে দিলাম, তারপরে আল্লাহ পাকের নিকট খুব তওবা করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বান্দার যদি গুনাহ হয়ে যায় আর সে যদি ভালোভাবে উযু করে আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট মাফ চায়, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দেন। আমার ভাইরা, এবং সুন্নতের আমল করার চেষ্টা করি, সুন্নতের বাইরে আমরা না যাই। ডান হাতে খাওয়া সুন্নত না বাম হাতে খাওয়া সুন্নত? ভাই প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন শয়তান বাম হাতে খায়, ইবলিস বাম হাতে খায়। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সব সময় এইভাবে উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন, নির্দেশ দিতেন তোমরা ডান হাতকে আগে ব্যবহার করবে, সব ভালো কাজের মধ্যে ডান হাতকে ব্যবহার করা, নিচু কাজের মধ্যে বাম হাতকে ব্যবহার করা। নিচু কাজ পায়খানা করলে তো স্টেন পেশাব পায়খানা করলে পানি ব্যবহার করে, তখন কি ডান হাত না বাম হাত? তখন বাম হাত। কিন্তু ডান হাতকে ভালো কাজে ব্যবহার করা, পানি পান করা ডান হাতে, দুধ পান করা ডান হাতে, চা পান করা ডান হাতে, ডান হাত ভালো কাজের জন্য। এজন্য আমার ভাইরা সুন্নতের উপরে আমল করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো নিঃসন্দেহে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমার মুর্শিদ কুতুবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের নকশা যারা ধরবে নিঃসন্দেহে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন, আমাদের সকলকে আউলিয়াদের কাতারে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এরপরে এখন কি করবে? দোয়া করে দাও। আচ্ছা ভাই, সকলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنا نسألك الجنة أما قرب إليها من قول عمل ونعوذ بك من النار أما قرب إليها من قول عمل. أي الله আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক আমাদের দান করেন, নেক আমলের তৌফিক আমাদের নসিব ফরমান, গুনার প্রতি আমাদের অন্তরে ঘৃণা পয়দা করে দেন, সব গুনা থেকে বাঁচার হিম্মত তৌফিক আমাদের দান করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ ঈমান জিন্দেগীর মহব্বত হেফাজত করেন, তমাম পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকল রিজিকে আপনি বরকত দান করেন, রোজগারে বহুত বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খেতে জিরাতে বাগ বাগানে দোকানপাটে অফিসে আদালতে আল্লাহ আপনি বরকত দান করেন, তমাম ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, ঈমানের সাথে জিন্দেগি ঈমানের সাথে মৌত আপনি আমাদের সকলের জন্য মঞ্জুর করেন, এই মজলিসকে মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন, যারা এই মজলিসের ব্যবস্থাপক এর আয়োজক এবং যারা এতে সহযোগিতাকারী, যারা এখানে আসছেন দিনের কথা বলছেন দিনের কথা শুনছেন সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে আপনি মাফ করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, আল্লাহ আমাদেরকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, আমাদের ঘরওয়ালাদেরকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, আমাদের সন্তানাদিকে আল্লাহ আপনজন প্রিয়জন সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল ফরমান, আল্লাহ আপনার পথে হিম্মত আমাদেরকে নসিব ফরমান, গুনার পথে আমাদেরকে চলা থেকে কামেল মুকাম্মল হেফাজত নসিব ফরমান, আল্লাহ নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, দম্ব দম্পা অবস্থায় দামে নবীম গরহমা শাহবাজ ও সি মুরগে সবে, আল্লাহ কদম কদম আমরা নানান পরীক্ষার সম্মুখীন, আল্লাহ দুনিয়া এসা কঠিন যে হাজারো চেষ্টার পরে ফের আমাদের ভুল হয়ে যায়, আমাদের ফের এক্সিডেন্ট হয়ে যায়, করিম মালিক আপনি পবিত্র কোরআনে বলছেন ওলাউলা ফজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ আপনি নিজেই বলছেন আল্লাহ পাকের রহমত বিশেষ রহমত ব্যতীত তোমাদের কেউই ভালো জিন্দেগি বলা হইতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজকি মান ইয়াশা, আল্লাহ যাকে চান পবিত্র জিন্দেগি দান করেন, আপনি বলছেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান নিজের দিকে টান দেন, আল্লাহ জজবে করম আপনি আমাদেরকে নসিব ফরমায়া দেন, আল্লাহ জজবে করম আমাদের নসিব ফরমায়া দেন, আমাদের রূহকে আপনি জজবে ফরমান, আমাদের জিন্দেগিকে আপনি জজবে ফরমান, আপাদ মস্তক আমাদেরকে আপনি জজবে ফরমান, আপনার মহব্বতের কাজে আপনি আমাদের মশগুল ফরমান, এবং আপনার মহব্বতের রাস্তা দিনের রাস্তায় বন্দিগির পথে আমাদেরকে ইস্তেমাল ফরমান, আল্লাহ আমাদের তমাম দোয়া মুনাজাতকে নিজ কর্মে কবুল ফরমান, আল্লাহ সমগ্র এলাকার মুসলমানদের ঘরে ঘরে বেসুমার রহমত এবং বরকত দান করেন, সকলের ঘরে শান্তি নাজিল করেন, সকলের ঘরকে নূর দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন, তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম.
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکونو پرانتو تھے کے نیج نیج ٹچ موبائل ایر ہواٹس اپے پاور جنو جگاجگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھیکانہ ایبن جے جے پیشار ساتھے اپنی جکتو آسین تا بانگلہ অথবা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanka-bd, অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।